একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে 9248 সিজন 2 এপিসোড 19। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মাদ্রিদ বেতারের কো এডিটর মেহেদী হাসান প্রাণ ভাই, আছে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ অফিসিয়াল মেম্বার আবরার উলসি এবং রুমি মিনহাজ, সাথে আছি আমি হোস্ট হিসেবে আহমদ আবদুল্লাহ রিফাত। স্বাগতম সবাইকে এবং স্বাগত আমাদের দর্শকদের যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। কেমন আছেন সবাই?
ভালো, থ্যাংক ইউ এগেইন ইনভাইট করার জন্য। ভালো,
থ্যাংক ইউ ফর ইনভাইটিং। তো
অনেক দিন পরে আজকে সবাইকে একসাথে দেখছি, খুব ভালো লাগছে আমার। আমি আমার কিছু স্বাস্থ্যগত কারণে কিছুদিন লিভে ছিলাম। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা শুরু করি আমরা। তো প্রাঙ্গণ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি।
শিওর,
আমাদের স্কোয়াডে ইনজুরি ইনজুরি এবং ইনজুরি। জিদানের অ্যাকচুয়ালি সেকেন্ড সিজনটা এই এক স্টোরি আমরা শুনতে শুনতে বলা যায় ক্লান্ত অথবা অভ্যস্ত দুটাই। তো এইরকম সিচুয়েশনে আসলে আপনার কি মনে হয়, আমাদের টিমে কিন্তু মানে প্রসপেক্টের অভাব ছিল না, লাইক অডেগার্ড বা জোভিচ তারা তো তারা থেকেও নেই বলা যায় একরকম, বা হচ্ছে হামেস রদ্রিগেজ, তাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল, বাট কোনো কারণে হয়তো জিদানের মেন্টালিটি সরি ফিলোসফির সাথে সে স্যুট করে নাই। তো এখন একটা লিগ যখন ফাইট দিতে হবে, অবভিয়াসলি একটা স্কোয়াড ডেপথ লাগবে, বাট আমাদের একটা অভিযোগ আছে যে জিদান বোধে সেই ট্রাইটা করে নাই না। আপনার কি মনে হয় যে জিদান আসলে এরকম মানে ইয়াং প্রসপেক্টের কারণে বেশি সুযোগ দিলে কি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করা যেত?
না, এখন আমার যেটা সবসময় কথা থাকে যে আমাদের এখন একটা ট্রেন্ডি ব্যাপার হচ্ছে যে ইয়াং প্লেয়ারটা নিজের ক্যারিয়ারটা বাঁচাক। অ্যাজ এ ফ্যান আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট অ্যাট অল, মানে আমার একদমই কোনো ইয়েই নেই কোন ইয়াং প্লেয়ারের ক্যারিয়ার হচ্ছে না হচ্ছে, অ্যাজ লং এজ রিয়াল মাদ্রিদ ইজ উইনিং আই এম হ্যাপি উইথ দ্যাট। এখন ওইটা ইয়াং প্লেয়ার ডেভেলপ করে হোক আর 35 বছরের মাদ্রিদ 35 বছরের রামোস দিয়ে হোক, আই ডোন্ট কেয়ার। ইয়াং প্লেয়ারদের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে, ইয়াং প্লেয়ারদের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, ইয়াং প্লেয়ারদের স্কিল অনেক চেঞ্জ হয়েছে, ইয়াং প্লেয়ারদের মার্কেটেবিলিটি অনেক চেঞ্জ হয়েছে। আগে একটা ইয়াং প্লেয়ার একটা বড় ক্লাবে আসলে যেভাবে চিন্তা করতো, এখন ইয়াং প্লেয়ারদের এজেন্ট অ্যান্ড ওদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ওদের পার্সোনাল দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক অংশেই অনেক ভাবে চেঞ্জ হয়েছে। সো ওইটার কারণে দেখা যায় যে জোভিচ যেমন এখন ওর ক্যারিয়ারের এমন একটা সময় ও চিন্তা করেছে যে এখন লাইক রেগুলারলি না খেললে হি উইল নট বি আপ টু দ্য মার্ক ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স। সেম থিং ফর ওডেগার্ড, ওরা চিন্তা করেছে যে রিয়াল মাদ্রিদ থেকে এখন ওদের চলে যেতে হবে, চলে যেয়ে হচ্ছে ওদের ক্যারিয়ারটা ওইভাবে ক্যারিয়ার পাথটা ওদের সেভাবে করে নিতে হবে। নাথিং রং ইন দ্যাট আইদার। রিয়াল মাদ্রিদ যেখানে ভুলটা করেছে, রিয়াল মাদ্রিদ যে এত সহজে হচ্ছে এই ওডেগার্ড এবং জোভিচ ওদেরকে চলে যেতে দিয়েছে, আমার ওইটার সাথে সমস্যা আছে। এবং এটার সাথে যদি এখন যদি সেটা জিদান হয়ে থাকে, হোজে আনহেল সানচেজ হয়ে থাকে, ফ্লোরেন্তিনো পেরেজ হয়ে থাকে, যেখানে সিজনের আর 6 মাস বাকি, একটা প্লেয়ার ট্রান্সফার রিকোয়েস্ট দিতেই পারে, ট্রান্সফার রিকোয়েস্ট সেটা যে কোনো প্লেয়ার দিতে পারে। ট্রান্সফার রিকোয়েস্ট তো যেমন লেভানডস্কি হতো বায়ার্ন মিউনিখ, প্রত্যেক সিজনেই এরকম হয়েছে যে 2-3 বছর সে টানা ট্রান্সফার রিকোয়েস্ট দিয়েছে, তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়নি। সো ট্রান্সফার রিকোয়েস্টে গেম টাইমের কারণে পাচ্ছে না বা যে কারণেই পাচ্ছে না, দলকে আসলে দল যখন দলের বাইরে যে ইয়াং প্লেয়ারদের ডেভেলপমেন্টের ব্যাপারে বেশি চিন্তা করছে, এটা আসলে আলটিমেটলি দলের জন্য ডেট্রিমেন্টাল হচ্ছে। আমাদের এই ইয়াং প্লেয়ারগুলোকে মানে ওডেগার্ড অবভিয়াসলি এখন আর্সেনালে খেলছে দেখে ওর কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে। জোভিচ তো অ্যাকচুয়ালি ওডেগার্ড যেরকম আর্সেনালে, হ্যাঁ লাস্ট দুই ম্যাচ স্টার্ট করেছে, জোভিচ আজকে মনে হয় ফার্স্ট স্টার্ট করতে পেরেছে। তারপরেও সেটা ওই আন্দ্রে সিলভা ইনজুর ছিল দেখে, ও আসলে এখন ফ্রাঙ্কফুর্টেও মানে সেকেন্ড চয়েস। সো এই সবকিছু মিলে রিয়াল মাদ্রিদের আরো চেষ্টা করা উচিত ছিল যে ওকে ইউ হ্যাভ টু লিভ, তুমি সিজন শেষ হোক, এরপরে যেখানে যাওয়ার যাও, সিজন শেষ হলে ট্রান্সফার আউট করি বা লোন আউট করি, সেটা সিজন শেষ হলে। কিন্তু সিজনের মাঝখানে স্পেশালি রিয়াল মাদ্রিদ তো নিজেদের মানে টিনের চশমা পরে একটা ম্যানেজমেন্ট আর কতদিন থাকতে পারে, রিয়াল মাদ্রিদ জানে তাদের মানে মেডিকেল টিমের ক্ষমতার দৌড়টা বা স্কিলটা কতদূর, এটা রিয়াল মাদ্রিদ খুব ভালো করে জানে। আমরা যতই বলি না কেন এই প্রত্যেক প্লেয়ারের ইঞ্জুরি আলাদা আলাদা, এগুলো আমার কাছে ইটস কমপ্লিট বিএস। টু একটা টিমের 41টা ইনজুরি হয় যেখানে যেই মানে অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে 26টা ইনজুরি বেশি, বার্সেলোনা থেকে 15টা ইনজুরি বেশি, এটা নর্মাল। এটা হচ্ছে ওই সব টিমই কোভিড এর কারণে টাইট শিডিউল ওই জন্য ইনজুরিতে পড়ছে, এইসব বলে হচ্ছে রিয়াল মাদ্রিদের ইনজুরি সিচুয়েশনটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে। সো রিয়াল মাদ্রিদ জিদান সবাই জানে তার তার মেডিকেল টিম তার ফিটনেস টিমের আসলে স্কিলটা কতটুকু বা মানে প্লেয়ার রিটেইন করার ক্যাপাবিলিটিটা কতটুকু। তো সেখানে জাস্ট ওই প্লেয়ারদের একটা ইম্পালস ডিসিশনের কারণে প্লেয়ারদেরকে ওডেগার্ড জোভিচদের ছেড়ে দেওয়াটা এটা তো কোনোভাবেই মানে ঠিক হয়নি। তাদেরকে বসিয়ে রাখার জন্য হলে আমার মনে হয় এই সিজনটা তাদের রিয়াল মাদ্রিদেই ধরে রাখা উচিত ছিল, রিগার্ডলেস অফ প্লেয়ার কি ভাবে না ভাবে। যেমন এই যেই ম্যাচে আমরা 3 ডিফেন্ডারের ফর্মেশন নিয়ে খেলতাম, ওই ম্যাচে তো ডেফিনেটলি ওডেগার্ড নামতোই, মানে আর তো কেউ ছিলই না, মানে আরিবাসের জায়গায় তাকে খেলানোই হতো, মানে মার্সেলোকে তো মিড মানে ওডেগার্ড থাকলে মার্সেলোকে মিডফিল্ডে খেলানো হতো না। তারপরে এই যেমন আজকের ম্যাচে তো জোভিচ মানে টিম শিটে প্রথম নামটা তার থাকতো। তো সবকিছু মিলে কিন্তু দেখা যাবে, আমি একটা যেটা আমার ডাউট করছি যে এই ইনজুরি প্রবণত রিয়াল মাদ্রিদের ইনজুরির কারণে সিজন শেষ এই যে এখন আরিবাস বা মারিয়ানো এরা যত মিনিট নিয়ে সিজন শেষ করবে, শেষ পর্যন্ত দেখা যাবে যে হয়তো যে প্লেয়ার গুলোকে আমরা লোনে পাঠিয়ে দিয়েছি ওরা ওদের লোনের ক্লাবে তার থেকে খুব বেশি মানে ড্রাস্টিক্যালি বেশি মিনিট নিয়ে হয়তো সিজনটা শেষ করেন। তো সেটা আলটিমেটলি রিয়াল মাদ্রিদের জন্য আমার মনে হয় এটা খুব একটা ব্যাড ডিসিশন ছিল, কারণ তোমার টিমের অর্ধেক ওই যে আজকে আমরা 5টা কাস্টিয়ার ছেলে ডেকে আনছি আজকের জাস্ট 19 জনের স্কোয়াডটা কমপ্লিট করার জন্য, তার মধ্যে 2 জন হচ্ছে আবার ব্যাকআপ গোলকিপার 19 জনের টিমে। তো সেখানে আমরা লোনে কিভাবে প্লেয়ার পাঠাই দিই, প্লেয়ারের যতই মন খারাপ হোক ওর মানে যতই ক্যারিয়ার নিয়ে চিন্তা হোক, এটা আমাদের মনে হয় যে আমাদের ক্লাব হিসেবে আর একটু বেটার চিন্তা করা উচিত ছিল।
আচ্ছা আমি যদি আমার একটা অবজারভেশন বলি সেটা হচ্ছে যে একটা আমাদের দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গ্রুপগুলোতে প্রায়শই দেখা যায় মানে আমাদের মাদ্রিদের হচ্ছে 2005-06 ওই সময়কার বেঞ্চের ছবি দিয়ে কম্পেয়ার করা হয় যে এক সময় সব কারা হচ্ছে মাদ্রিদের বেঞ্চে থাকতো আর এখন কারা থাকে, এখন নর্মাল ইয়াংস্টাররা থাকতে চায় না। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে ওই সময়টায় অ্যাকচুয়ালি প্লেয়ারদের যদি আমি বলি যে প্লে টাইম প্লাস মানে ফিনান্সিয়াল রেসপেক্ট দুইটাই দেওয়ার মতো অ্যাবিলিটি বোধ হয় একমাত্র মাদ্রিদেরই ছিল। এবং অবস্থাটা এমন ছিল ওই সময় যে মাদ্রিদ অ্যাপ্রোচ করলে হচ্ছে জাস্ট রিউমার আসলে হচ্ছে সব টিম রিট্রিট করতো প্লেয়ার কেনা থেকে। এখন তো সিচুয়েশনটা সেরকম নাই, মার্কেটে প্রচন্ড ক্র্যাশ ফ্লো এবং দেখা যাচ্ছে যে অনেক ক্লাবেরই অ্যাবিলিটি আছে প্লেয়ারদেরকে হাই স্যালারি দিয়ে হচ্ছে বেঞ্চে বসায় রাখার মতো, লাইক ম্যান সিটির কথাও যদি আমি বলি। তো এইরকম সিচুয়েশনে অ্যাকচুয়ালি মানে প্রমিসিং প্লেয়ারদেরকে স্কোয়াডে রাখাটাও কিন্তু টাফ, কারণ সে জানে যে অন্য একটা স্কোয়াডে অন্য একটা ম্যাচ টিমে গেলে সে প্লে টাইম পেতে পারে প্লাস স্যালারি স্ট্রাকচার তো ডেফিনেটলি তার ফেভারেবল থাকছে। তো এইরকম সিচুয়েশনে ইউজুয়ালি মাদ্রিদে যে ট্রান্সফার পলিসি দেখা যায় যে প্লেয়ারদেরকে একেবারে পিক টাইমে কেনা হয়, যখন 25-26 বছর বয়স যখন থেকে একেবারে সে প্রাইম ফর্মে থাকবে ওই টাইপের প্লেয়ারদেরকে কিনে 8-9 বছর সার্ভিস নেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের থাকে। বাট এখন যেহেতু মার্কেটে সেই অবস্থাটা নাই যে এরকম একটা প্রাইম টাইমের প্লেয়ারকে বেঞ্চে বসায় রাখবো, এরকম সিচুয়েশনে শর্ট টার্ম সলিউশনের প্লেয়ার কেনার পলিসিতে কি মার্কেটে যাওয়া উচিত? রুমি ভাই আপনি কি মনে করেন?
বেসিক্যালি আমি খুব একটা পক্ষপাতী না শর্ট টার্ম সলিউশনের জন্য, কারণ আমরা তো দেখছি যে লালিগার যারা টপ ক্লাব এবং বার্সার এরকম শর্ট টার্মের জন্য প্লেয়ার কিনে কি অবস্থা হইছে। এই লাইক পালিনো খালি হিট করছে, ভিদাল তো ফ্লপ খাইছে, 8 গোল খাইছে। তো এইরকম এটা আসলে খুবই টাফ, কারণ আর এই যে যেমন ফর এক্সাম্পল 28-29 বছর বয়সের প্লেয়ার গুলোই তো শর্ট টার্মে আসবে। তো ওদেরকে কেনার ওদেরকে যদি কোনো ক্লাব সেলও করে তাহলেও সেটা হবে যে ওই প্লেয়াররা তাদের পিক টাইম ফেলে চলে আসছে এরকম ব্যাপার। আর যদি আরো একটু বয়স বাড়ায় ধরা যায় যে 30-31 বছরের প্লেয়ার, সেই প্লেয়ার গুলো অ্যাকচুয়ালি মাদ্রিদ কিনে না, যেখানে আর এখন তো 31-32 এর প্লেয়ারদেরকে কন্ট্রাক্ট দিতেই একটু লেট করতেছে, আর একটু চিপ কন্ট্রাক্ট দিতে চাইতেছে এরকম আর কি। তো এটা আসলে সমস্যা। আর মাদ্রিদের অ্যাকচুয়ালি ট্র্যাডিশনই হলো যে কোন প্লেয়ার যদি একটু কনজিকিউটিভলি ভালো করে 2 ইয়ার্স তাহলে তাকে কিনে ফেলে, যাতে তার ব্র্যান্ড ভ্যালুটা ঠিক মতো থাকে। আর এরকম প্লেয়ার গুলো আসলে মুভমেন্টের উপরই রাখে, যে ক্লাবে আসলো, যতদিন ভালো খেললো থাকলো, না থাকলে না হলে চলে গেল, শেষ। তো নতুন প্লেয়ার আনবে, সে আবার রেভিনিউ জেনারেট করবে, তার জার্সি সেলের ব্যাপার আছে, তো এই সব আর কি। তো এভাবেই আসলে চলে আসতেছে, এভাবেই চলবে আর কি।
আচ্ছা উলসি, তো তোমার কাছে প্রায় এটার কাছাকাছি একটা কোশ্চেন নিয়ে আসি, যেটা হচ্ছে যে মাদ্রিদ শর্ট টার্ম সলিউশনে বিশ্বাস করে না, যেটা আমরাও দেখছি, রুমি ভাইও মাত্র আবার আমাদেরকে রিমাইন্ড করালো। এখন মানে যেই ধরনের প্লেয়ার কিনা দরকার, মার্কেটে যে রকম ক্যাশের বলা যায় যে ইনফ্লেশন হয়েছে মার্কেট ভ্যালু, এইরকম সিচুয়েশনে এবং কোভিড সিচুয়েশন সবকিছু মিলে মাদ্রিদের জন্য মানে বাঞ্চ অফ প্লেয়ার্স কিনাটাও খুব টাফ হয়ে গিয়েছে। তো মানে এইরকম সিচুয়েশনে জাস্ট এ কোয়েশ্চেন অফ মাইন্ড, সেটা হচ্ছে যে এখন যেহেতু কাসিয়াতে আমাদের হাত দিতেই হচ্ছে, আমাদের কি এখন বার্সেলোনার মতো একটা মানে বার্সেলোনা 09 ব্যাচের মতো একটা স্কোয়াড গড়ে তোলা উচিত? হোয়াট ডু ইউ থিংক?
প্রথমে দেখতে হবে যে কাসিয়াতে আমাদের সেই রিসোর্সটা আছে নাকি। হ্যাঁ, বার্সেলোনা 09 স্কোয়াড হওয়ার পিছনে কিন্তু কারণটা যে শুধু লামেসিয়া থেকে প্লেয়ার টান্দিসার হয়ে গেছে সেরকম, লামেসিয়া থেকে কিন্তু পরেও প্লেয়ার আসছে, মুনির, তারপর হচ্ছে নেক্সট মেসি, নেক্সট জাভি, নেক্সট ইনিয়েস্তা, অনেক কিছু আসছে, সেগুলো এখন কোথায়? ওই যে রোনালদো
একটু অ্যাড করি, সেটা হচ্ছে কাস্তিয়া নিয়ে মেবি হচ্ছে 09 ছাড়া বোধহয় এমন সিগনিফিকেন্ট কোনো ব্যাচ, আর একটা 92 এসেছে মাঝখানে, দুই একটা হচ্ছে রাইজ স্টার প্লেয়ার আসছে, লাইক মাদ্রিদে যেরকম হনামশা দেখা যায় যে প্রত্যেক ব্যাচ থেকে 2 একজন করে আসছে, মানে কাস্তিয়া নিয়ে এরকম কোনো হিস্ট্রি নাই।
হ্যাঁ, তো দেখা যায় যে বার্সেলোনার কিন্তু ওই গোল্ডেন ব্যাচটা ছাড়া সেরকম মানে আমরা দেখি নাই, স্পেশালি রিসেন্ট টাইমে এরকম নেক্সট মেসি, নেক্সট জাভি, নেক্সট ইনিয়েস্তা অনেক আসছে। তো রোনালদোকে হচ্ছে কপি করে একজন সেলিব্রেশন দিছিল, সে কই? তো এই প্লেয়ারগুলো আসলে হারা গেছে সব। তো এরকম গোল্ডেন জেনারেশনটাই হচ্ছে তোমার মেইন রিসোর্স। তো এই জেনারেশনটাকে আমাদের হাতে আদৌ আছে? একটা ছিল লাইক কাছাকাছি হেসে মোরাটা, হ্যাঁ, তো যখন ছিল ওই ব্যাচটা মোটামুটি ভালো ছিল, ওটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। প্রথমে ক্যালিয়নকে পাঠায় দিলাম, ক্যালিয়নকে রাখি নাই, তারপর হেসের ইঞ্জুরি হলো, মোরাটা হচ্ছে তার বেস্ট সিজন কাটাইছে হচ্ছে মাদ্রিদের বি টিমের স্ট্রাইকার হয়ে, তারপর তো বাকিটা তার নিজের ডিসিশনের কারণে সে ভুগছে। আর হচ্ছে এরকম আসলে আমরা ওরকম সলিড কোনো ব্যাচ পাই নাই। এখন আমাদের দেখতে হবে যে কারেন্ট ব্যাচটা কতটুকু সলিড, কারেন্ট ব্যাচে কয়জন সলিড আছে, তাহলে হয়তো প্ল্যান করতে পারবো। মানে যদি এরকম যে অ্যাটলিস্ট 5-6 জন যদি সলিড প্লেয়ার থাকে, তাদের কিনে যদি আমরা ফিউচার প্ল্যান করি, কিন্তু আমার মনে হয় না ম্যানেজমেন্ট সেটা করবে, বিকজ অফ হোসে আনহেল সানজেস অ্যান্ড হচ্ছে জুনি ক্যালাফেট অর হোয়াট এভার দ্য গাইজ। হ্যাঁ, তো তারা হচ্ছে সবসময় চেষ্টা করে যে এরকম লাইক, আগে তো লোকটা নরওয়ের দিকে চোখ দিত, এখন নরওয়ের দিকে চোখ না দিয়ে লোকটা ব্রাজিলের দিকে চোখ দেয়। তো প্রবলেমটা হচ্ছে
মেবি ইউটিউব, হু নোজ।
তো তুমি নরওয়ের দিকে চোখ দিচ্ছিলে, অডেগার্ডকে আনছো, ওই দিকে চোখ রাখতা, তাহলে তো হালান্ডকে এতদিনে পাইতাম। দো আই ডাউট যে হালান্ড মাদ্রিদে আসতে আজকের হালান্ড হইতো নাকি, আই হাইলি ডাউট ইট। ও লোনে ঘুরতে ঘুরতে আরেকটা লাইক মানে অডেগার্ডের থেকে বাজে কেস হইতো। তো এখন আসলে আমাদের এই রিসোর্স গুলা কাজে লাগাইতে হবে, যে আমাদের দেখতে হবে যে আসলে ক্যাস্টিয়াতে কতটুকু রিসোর্স আছে, আর হচ্ছে আমাদের স্কাউট টিম কোথায় স্কাউট করতেছে। লাইক 120 মিলিয়ন দিয়ে ভিনি, রদ্রিগো, তারপর হচ্ছে রেইনিয়ারকে কিনে ওদেরকে আসলে মানে কাজে লাগাইতে না পারাটা খুব আফসোসের। রদ্রিগোকে কাজে লাগানো হয়তো যায়, বাট ভিনি আর রেইনিয়ারের ব্যাপারে আমি কিছুই বলার নাই। তো আর হচ্ছে যে মেডিকেল টিমের কথা তো বললোই, ঠিক আছে, মেডিকেল টিম নিয়ে আর কিছু বলার নাই। এই মুহূর্তে ম্যানেজমেন্টের যে ডিসিশন গুলা আর সবকিছু ওভারঅল লাইক ইটস অলমোস্ট আ ডেজাভু, লাইক আর্সেনাল আফটার স্টেডিয়াম, লাইক ইউ ক্যান সি দোজ থিংস, উই হ্যাভ সিমিলার প্যাটার্নস অ্যান্ড উই হ্যাভ দিস শো লাইক দি লাইট ভার্সন অফ আর্সেনাল ফ্যান টিভি, ইউ নো ওয়াই উই কাম অ্যান্ড র্যান্ট, স্পেশালি মি। তো ব্যাপারটা কিন্তু ওরকমই হয়ে যাচ্ছে, আর এত ইঞ্জুরি, আমরা বলতাম যে আর্সেনালের ট্রেনিং গ্রাউন্ডে হয়তো প্রবলেম আছে তাই ইঞ্জুরি হয়, আমাদের আসলে প্রবলেমটা কোথায়? ইজ ইট প্রবলেম উইথ আওয়ার ট্রেনিং রেজিম? জিদানের কি ট্রেনিং রেজিমে কোনো হিউজ চেঞ্জ আনছে লাইক ওর ফার্স্ট স্টিন থেকে এই স্টিনটে? আমার তো সেটা মনে হয় না, লাইক আমাদের প্লেইং স্টাইল খুব আহামরি পাল্টায় নাই। হ্যাঁ, বরঞ্চ লোপটেকের টাইমে আমরা বলতে পারতাম যে প্লেয়াররা বেশি ইনজুরি হতে পারে, কারণ ওটা খুব ট্যাক্সিং একটা প্লেইং স্টাইল ছিল, কিন্তু এখন সেটার থেকেও কিন্তু অনেক বেশি ইনজুরি হচ্ছে। লোপটেকের টাইমে আমার মনে হয় না এতগুলো ইনজুরি একসাথে হয়েছে,
না
আর আমরা যে ডক্টর ওলমোকে গালি দিতাম সেই ওলমোর টাইমে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, এটা না। হ্যাঁ, অলমোস্ট লাইক জিদানের দুইটা ফিট স্কোয়াড থাকতো, তো সেই সেই টাইমটা এখন কোথায়? তো প্রবলেম হচ্ছে যে আমাদের আসলে ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ প্রবলেম, যে তারা ডিসাইড করতে পারতেছে না যে তারা কোথায় হাত দেবে। তারা মেডিকেল টিম, প্রাঙ্গণ ভাই যেটা বললো টিনের চশমা পরে বসে আছে, প্রাঙ্গণ ভাই যেটা বলছে ওটাই বলতেছে, টিনের চশমা পরে বসে আছে। মেডিকেল টিম মানে মেডিকেল টিমের কি হচ্ছে এটা তারা দেখতেছে না, দে আর টোটালি ইগনোরিং দ্যাট। আর আমাদের স্কাউটিং, স্কাউটিং এর যে কি হচ্ছে, স্কাউটিং হচ্ছে জুনি কালাফেট যেটাই আনতেছে সেটাই আমরা কিনে ফেলতেছি, আর এখন হচ্ছে সব ইনজুর্ড, আর ইচ্ছা মতো প্লেয়ার লোনে পাঠায় দিচ্ছে। ফার্স্ট অফ অল, হোয়াই ডিড উই সেল রেগুইলন? হোয়াই? লাইক দিস গাই ইজ সো ড্যাম গুড, দিস গাই ইজ আ বেটার ভার্সন দ্যান অফ মেন্ডি। লাইক অনেকে আমার সাথে ডিসএগ্রি করবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। তো আমরা যে এরকম ধূপধাপ প্লেয়ার সেল করে লোনে পাঠায় দিচ্ছে তাও সিজনের মাঝখানে, আগে তো আমরা পাঠাইতাম হচ্ছে দুই তিন সিজন যাওয়ার পরে, দেখা যাচ্ছে সেবায়োস, তারপর হচ্ছে ইয়োরেন্টে, ওরা কতদিন বসেছিল বেঞ্চে, কতদিন পরে ওদেরকে আমরা ছাড়ছি। আর এখানে হচ্ছে অডেগার্ড দুই দিন কান্নাকাটি, আমরা ছেড়ে দিলাম ইয়োভিচকে, ছেড়ে দিলাম লাইক ইয়োভিচকে ফ্রাঙ্কফুর্টে গিয়ে রোনালদো নাইনের মতো ভালো খেলতেছে। তো এটাও আমাদেরকে দেখতে হবে যে শুধু প্লেয়ারের দোষ দিয়ে লাভ নেই, যে প্লেয়ার কান্নাকাটি করে চলে গেছে আমরা কেন ছাড়তেছি। আর জিদানকে হচ্ছে আমি যেটা সবসময় শুনি, জিদানকে নাকি ফুল ফুল ফ্রিডম দেওয়া হয়েছে, ইজ দিস কল্ড ফুল ফ্রিডম? লাইক নো ম্যানেজার, নো ম্যানেজার ওয়ান্টস দিস স্কোয়াড, লাইক দিস কারেন্ট স্কোয়াড আই সো টুডে, লাইক নো ম্যানেজার ওয়ান্টস দিস স্কোয়াড, লাইক জিদান অবশ্যই এটা চাবে না। মানে এই লোক হচ্ছে এই বিবিসি ট্রায়ো ম্যানেজ করে এসে এই স্কোয়াড চাবে, অসম্ভব। তো আমার যেটা মনে হয় জিদানও ম্যানেজমেন্টের সাথে লাইক কম্প্রোমাইজ করে চালায় নিচ্ছে, আর ম্যানেজমেন্টও ইচ্ছা মতো যেভাবে মানে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফুটবল। আর এটা যে বিজনেস পার্সপেক্টিভ থেকে খুব ভালো, হাউ? লাইক আমাদের কি ব্রাজিলে খুব শর্ট সেল হচ্ছে? নো, তো আসলে
ব্রাজিলে একটা জিনিস সেল হচ্ছে, এটা বলবো আমি একটু পর, তুমি শেষ করো আমি।
ওকে, তো আসলে আমাদের মানে আমাদের এখন ওই মুহূর্তে ওই লাক্সারিটা নাই যে আমরা সবকিছু থামাই, একাডেমি থেকে ডেভেলপ করে একটা বার্সেলোনা নাইনের মতো ব্যাচ ক্রিয়েট করব, না আসলেই ওটা নাই। আমাদের একটাই রাস্তা, সেটা তোমার পরের কোশ্চেন গুলো আসবে, কন্টিনিউ।
আচ্ছা, তো অলরেডি হচ্ছে আমি যে প্রপোজাল মানে কোশ্চেনটা করেছিলাম তোমাকে সেটার উপরে কল্ড ওয়াটার, আজকে আমাদের স্কোয়াডে একজন কাসিয়া স্টার্টার নাই।
ইয়া, তাও মারিয়ানো যাকে সে মানে হাতি দেয় না, মারিয়ানো এন্ড রাহিম জিদানের মোস্ট ফেভারিট দুইটা প্লেয়ার, উই নো। তো লাইক আজকে যদি হ্যাঁ জোভিচ থাকলে জোভিচ আজকে চান্স পাইতো, হয়তো বা জোভিচ গোল পাইতো।
একদিক দিয়ে লাকি বলা যায়, কারণ মারিয়ানোর জন্য এই বছরও তো 20 মিলিয়নের একটা বিড আসছিল, মারিয়ানো সেটা রিফিউজ করে।
এইটা এখানে আসলে ক্লাবের ব্যর্থতা আছে একটা, যে মারিয়ানোকে দুই সিজন হইছে বিক্রি করতে পারতেছে না।
এটা মারিয়ানোকে ক্লাবের, আমাদের ক্লাবের বিজনেস মানে পলিসি এবং নেগোসিয়েশন ইজ সো ব্রোকেন, যেখানে আমরা লাইক ওই সময় ওজিলকে 50 মিলিয়নে সেল করি, হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা মারিয়ানোকে বেচতে পারতেছি না, দ্যাট ইজ সো শেম।
আমি রিপোর্টে দেখছিলাম হলো যে মারিয়ানো এটা রিজেক্ট করছে, তো নিশ্চয় ওইরকম দাঁড়াইছে কি যে লাস্ট 30 মিলিয়ন সে রিজেক্ট করে দাও, এখন ওইটা হলো তা আবার
লাইক ইফ দা ম্যানেজমেন্ট ওয়ান্টস আ প্লেয়ার আউট, দে জাস্ট গেট ইট ডান, লাইক ইট ওয়াজ পেরেজ, দা ডন, দা গডফাদার, এন্ড আচ্ছা হোয়াট ইজ হি নাও?
And already squad টা আমরা দেখতে পাচ্ছি, সাকিব আমাদের সাথে শেয়ার করেছে, তো একেবারেই প্রেডিক্টেবল স্কোয়াড, এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু বলারই নাই। তো আমি আজকের কোশ্চেন মানে স্কোয়াড নিয়ে আর কোনো কোশ্চেনই করতে যাচ্ছি না কাউকে, তো আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করি, ইট উইল বি বেটার। তো প্রাঙ্গণ ভাই, স্কোয়াড তো প্রেডিক্টেবল ছিল, মানে করিম বেনজেমা যে বলা যায় আমাদের মেইন ম্যান লাস্ট দুইটা তিনটা সিজন ধরে, তো আজকে সেও নাই স্ট্রাইক, এবং আটলান্টার সাথে ম্যাচেও মোস্ট প্রবাবলি সে থাকবে না। আর এই রকম সিচুয়েশন অ্যাকচুয়ালি আমাদের টিমের অ্যাপ্রোচটা কি এক্সপেক্ট করেন আপনি?
আমাদের টিমের এখানে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে, আমরা যেই ট্যাকটিক্সে খেলি, পজিশনাল প্লে, রিয়াল মাদ্রিদ যেই ট্যাকটিক্সে খেলে, এই ট্যাকটিক্সে আসলে বেনজেমার মতো একটা প্লেয়ারের খুব বেশি দরকার, যে ও মিডফিল্ডার ফরওয়ার্ডদের মধ্যে একটা লিংক আপ ক্রিয়েট করবে। এবং বেনজেমাকে দেখা যায় যে ও দুই উইং এই হচ্ছে একটা টার্শিয়ারি আউটলেট হিসেবে এক এক সময় থাকে, তো এটা হচ্ছে, এটা মারিয়ানো করতে পারবে না, হি ডাজন্ট নো হাউ টু ডু দ্যাট, হি ইজ নট দ্যাট profiles player. He's a different profiles player. So etar karone ashole ajke ami mane khela dekhte khub birokto lagbe etai shabhabik hor kotha. Amra dekhchhilam je ie shombhaboto Valladolid shombhaboto January masher por mane January shurur por ekhon theke kono match I jite nei. To ajke mone hoy oder mane kono point power ba jetar chance Valladolid er samne er theke bhalo chance mone hoy na ashbe. Cause Real Madrid eke to jemon amader defense and midfield jemon ache ajke amader mone hoy je oi goal scoring e dekha jay hoyto oi Casemiro ke corner theke ba kono set piece theke Casemiro ke erokom headed diye kono kichu ekta korte hobe ar echhara jemon কিছু ব্যাপারে আসলে আমাদের লাকও খুব খারাপ যে এরকম আসেন্সিও যেই কয়টা মানে বল এই সিজনে বারে লাগাইছে এটা নরমাল না এটা মানে মনে হয় যে কোনো হরর মুভি টুবি দেখতেছি এরকম এটা দিস ইজ নট নরমাল মানে সে প্রতি ম্যাচেই দেখা যায় যে ডেভাস্টেটিং একটা দুইটা শট নেব এটা বারে লাগে মানে কিভাবে বারে লাগে হাউ ক্যান ইট বি পসিবল আর এরকম এগুলা দেখা যায় কি যে এগুলা যখন একটা গোল হওয়ার পরের তিন চারটাও গোল হবে ও দেখা গেছে যে শাকতারের সাথে আমরা যে ম্যাচটা 2-0 হারছি ওইখানে একটা এরকম ক্লোজ মানে দুই ফুট দূর থেকে আসেনসিও সে কিভাবে তার লেফট ফুটে শট নিয়ে বারে কিভাবে লাগে তারপরে তার ট্রেডমার্ক লং রেঞ্জ শট যেগুলো ওগুলো দেখি যে সবই বারে লাগে সো এখানে আসলে কিছু ব্যাপার আমাদের লাক আমাদের ফেভার করে নেই সো এরকম আজকের ম্যাচে হচ্ছে লাক ফেভার করতে হবে ভায়াডোলিড কে খুব 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 খারাপ খেলতে হবে এবং হচ্ছে মিডফিল্ডার যারা আছে ক্রুস মডরিচ কাসেমিরো তাদের হচ্ছে গোল স্কোরিং এর দায়িত্বটা আজকে অনেকটা তাদের উপরে নিতে হবে মারিয়ানোর এবং ভিনিসিয়াসের কাছ থেকে যদি আমরা এই ম্যাচে কিছু পাই ওইটাকে আমি বলবো কমপ্লিটলি বোনাস ওইটাকে মানে খুব এলাবোরেট জিদান অনেক মানে ট্যাকটিক্স সাজায় এরপরে ভিনিসিয়াসের কাছ থেকে খেলা বের করে আনছে ওরকম কিছু না ভিনিসিয়াস এখন ওর কনফিডেন্সের যা লেভেল বা ওর গেম রিডিং যে সেন্স ওইটা আসলে ওর খুব বেশি ইউজিবিলিটি নাই অল্প কিছু কাজ ছাড়া তবে একটা পজিটিভ দিক হচ্ছে আমি আমাদের মাদ্রিদ বেতারের পডকাস্টে এটা বলতেছিলাম যে খুব সম্ভবত আসেন্সিও মারিয়ানো এবং ভিনিসিয়াস এই তিনজনের মধ্যে মনে হয় সারপ্রাইজিংলি আমি ভিনিসিয়াসের দিকেই চোখটা আজকে একটু বেশি থাকবে কারণ ও গত দুইটা ম্যাচ ইউজুয়ালি আমরা ওর কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আশা করি ওই ধরনের পারফরমেন্স দেয় নাই গত দুইটা ম্যাচে হি ডিড সামথিং সেন্সিবলি এখন আমাদের এটা দেখতে হবে যে এটা কি আসলে জাস্ট ফ্লুক হয়ে গেছে যে সেন্সিবলি করে ফেলছে না অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে কোনো কাজ করা হচ্ছে কিছু করা হচ্ছে এটা হয়তো আমাদের আজকের ম্যাচ এবং পরের কয়েকটা ম্যাচ একটু ধারাবাহিকভাবে ভিনিসিয়াসের উপরে নজরটা রাখতে হবে কারণ আমরা তো হ্যাজার্ডকে বা রড্রিগোকে কাউকেই মনে হয় না আটালান্টার ম্যাচও পাচ্ছি সো নেক্সট কয়েকটা ম্যাচও আসলে ভিনিসিয়াসের উপর মানে ভিনিসিয়াসকে না খেলিয়ে কোনো উপায় নেই সো এই ওর এই যে অল্প একটা হালকা একটা স্পাইক পারফরমেন্সে এটা কি কমপ্লিটলি কোইনসিডেন্স না অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে ওইটার দিকে মনে হয় আমাদের একটু নজর রাখতে হবে
ভাই মানে এটা আমি আশা করছি যে এটা কোইনসিডেন্ট না এটা হয়তো ট্যাকটিক্যালি হচ্ছে ওর কাছ থেকে এটা হয়তো ওকে কনভিন্স করা পসিবল হয়েছে যে একটু মাথা খেলায় খেলো আপনি যদি একটু মনে করেন যে 2018-19 UCL এ বা ওই সিজনটা তো যেভাবে খেলছিল আমরা কল্পনাই করি নাই যে এই ম্যাচটা আমরা হেরে বেরোবো এরপর যখনই সে ইঞ্জুরিতে পড়লো এভরিথিং চেঞ্জ এন্ড উই ব্রোক ইন ফরওয়ার্ড
আমার মনে হয় এখানে মেন্টালিটির একটা প্রবলেম আছে যেমন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে এসে যে স্টারডম পাইছে 19 বছর বয়সে এই স্টারডম পাইতে একটা ফুটবল প্লেয়ারের সারা জীবন পরিশ্রম করতে হয় মানে একটা ক্রিশ্চিয়ানো রোনালদোর 5-6 বছর খেলে আসতে হয় একটা গ্যারেথ বেলের 2-3টা PFA প্লেয়ার অফ দ্য ইয়ার জিততে হয় এগুলা করার পর হচ্ছে ওই স্টারডমটা পায় যেটা হচ্ছে যেহেতু লোপেতেগি এবং সোলারের আন্ডারে আমাদের খেলা খুব বেশি পরে গেছিল তো তখন ভিনিসিয়াসের অল্প দু একটা ড্রিবল হচ্ছে আমাদের কাছে অনেক কিছু মনে হতো যে ওকে এটা তো মানে চক্ষু ছানাবড়া করে দেওয়ার মতো খেলা এরকম মনে হতো আর তখন তো মানে আমরা লিগে হয়তো 18-19 পয়েন্টে বার্সা থেকে পিছায় আসি চ্যাম্পিয়ন্স লিগ ওয়াজ আওয়ার অনলি লাস্ট ড্র এরপরে কোপা ডেল রে তো যেই ম্যাচটা বার্সার সাথে হেরে বাদ পড়লাম আমার মনে 3-0 হারছিলাম সো এই সব জায়গাটা ভিনিসিয়াস অ্যাকচুয়ালি যেই স্টারডমটা 19 বছর বয়সে পেয়ে গেছে ওইখানে কমপ্লেসেন্ট হয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার যেমন AS এর একটা রিপোর্ট ছিল যে ও নাকি ম্যানচেস্টার সিটির ম্যাচে ওকে নামাই নাই দেখে ও মোবাইল হাতে নিয়ে বের হয়ে গেছে মানে ও মানে টিমের সাথে তার কোনো এঙ্গেজমেন্টই ছিল না ম্যানচেস্টার সিটির সাথে আমরা সেকেন্ড লেগ যেটা খেলি সেখানে সে এক্সপেক্ট করছিল হ্যাজার্ডের জায়গায় তাকে খেলানো হবে বাট তাকে খেলায় নিয়ে দেখে মানে সে ভিজিবলি জিদানের সাথে একটু রাগ দেখাইছে সো মানে মানে নো কিড ইউ ডোন্ট ডু দ্যাট হু আর ইউ জিদান মানে এর থেকে অনেক কম অপরাধ করার কারণে পেপ গার্দিওলার মতো প্লেয়ার ইয়ায়া টুরের মতো প্লেয়ারের ক্যারিয়ারই শেষ করে দিছে মরিনহোর এরকম অনেকগুলো কেস আছে, করিজমা আছে, আরো কত প্লেয়ার আছে। সো এরপরেও মানে এরপরেও যে জিদান ওকে আবার স্টার্ট করাইছে, ওকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দিছে, ওইটা আমার কাছে অবাক লাগে যে তুমি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম থেকে মোবাইল হাতে নিয়ে চলে যাবা। ইটস নট জাস্ট ডান, তোমাকে ম্যানচেস্টার সিটির সাথে নামাই নাই দেখে, তোমার আরো অনেক সুযোগ আসবে, পরে আরো অনেক সুযোগ আসছে। সো আমার মনে হয় ভিনিসিয়াসের টেম্পারমেন্ট মেন্টালিটি এগুলো নিয়ে একটা সমস্যা আছে। হি সামটাইমস হি আন্ডার এস্টিমেটস হিমসেলফ এবং সামটাইমস হি ওভার এস্টিমেটস হিমসেলফ। হি হ্যাজ টু ফাইন্ড দ্য রাইট ব্যালেন্স অফ জাস্ট এস্টিমেটিং হাউ মাচ হি ইজ ওয়ার্থ, হোয়াট হি ক্যান ডু। ও যদি ওইটা করতে পারে তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ আর ভিনিসিয়াস দুজনের জন্যই বেটার হবে।
আচ্ছা রুমি ভাই, আপনার কাছে দুইটা কমেন্ট থেকে একটা কোশ্চেন নিয়ে আমি আসি, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, মাদ্রিদ ইয়াং প্লেয়ার কিনে ভালোমতো ইউটিলাইজ করতে পারছে না কেন, ক্যারিয়ারে উল্টা ধস নেমে আসে, এটা একজনের কমেন্ট। আর এটা রিলিভেন্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ওয়াই জিদান ইজন্ট প্রমোটিং অর গিভিং চান্স টু ব্লাঙ্কো। তো মানে দুইটাই যে কাছাকাছি, যে ইয়াংদেরকে প্রমোট করা বা ইয়াংদেরকে হচ্ছে ডেভেলপ করা নিয়ে, তো মানে অ্যাকচুয়ালি এটা মানে কেন হচ্ছে না? লাইক জিদান তো হচ্ছে ভিনিসিয়াস বা ভিনিসিয়াসকে অনেক সময় দিচ্ছে, অন দ্য আদার হ্যান্ড অনেক ইয়াং প্লেয়ারকে, প্রমিসিং ইয়াং প্লেয়ারকে সময়ই দিচ্ছে না। হোয়াটস দ্য রিজন, অর আই মিন হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, আপনার কি মনে হয় রুমি ভাই?
আচ্ছা আমি আমি কোশ্চেনটা অর্ধেক শুনছি, মানে লাস্ট মোমেন্টটা আমাকে স্টুডিও থেকে
মানে বিষয়টা
সামারি করে কোশ্চেনটা বলবা?
আচ্ছা মানে বিষয়টা হচ্ছে যে একজন বলছে যে আমরা মানে জিদানের মানে আন্ডারে হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, আর আরেকজন কমেন্ট করেছেন যে ব্লাঙ্কোকে কেন প্রমোট করা হচ্ছে না। তো দুইটাকে যদি আমি একেবারে ইন্টিগ্রেট করে একটা কোশ্চেন করি, যে জিদানের আন্ডারে কি আসলে ইয়াং প্লেয়ারদের ডেভেলপমেন্ট হচ্ছে না? লাইক ভিনিসিয়াসকে সে অনেক সময় দিচ্ছে, কিন্তু অন্য অনেক প্রমিজিং প্লেয়ারদেরকে হচ্ছে কত সময় দিচ্ছে না, মানে অ্যাকর্ডিং টু আস, আপনি কি মনে করেন এই বিষয়টা?
ওকে, সো আমার পরের প্রশ্নটা দিয়ে শুরু করি, ব্লাঙ্কোটা যে ব্লাঙ্কোকে ব্লাঙ্কো প্রমিজিং, ওকে, সো অ্যাকচুয়ালি তাকে যে আমরা সময় দিব, যে গেম টাইম দিব, যদি আমাদের এখন পয়েন্ট টেবিলের অবস্থা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছাকাছি হতো বা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো হতো, তাহলে হয়তো সময় দেওয়ার একটা ব্যাপার আসতো, কিন্তু এখন এমন অবস্থা যে মানে অনেক দূর থেকে বার্সা এসে আমাদের পয়েন্ট সমান করছে, গোল ডিফারেন্স বা সামথিং এরকম কারণে পুরো সমান থাকার পরে উপরে থাকতেছে। তো এটা ব্লাঙ্কোকে টাইম দেওয়াটা একটু টাফ, প্লাস সব কোচই আসলে তাদের মানে যেই যেই প্রোডাক্ট দিয়ে সে ভালো রেজাল্ট আনতে পারে, লাইক আমাদের ক্যাসিমিরো, ক্রুস, মদ্রিচ, এইটাই কিন্তু জিদান ঘুরে ফিরে খেলাচ্ছে। কারণ আমাদের এখানে একমাত্র নতুন হিসেবে আরিবাস শুধুমাত্র আসছে, যে সেন্টার মিডে খেলতে পারে, ক্যাসিমিরোর কোনো ব্যাকআপ নাই। সে ব্লাঙ্কো হঠাৎ এসে ক্যাসিমিরোকে দিবে, কভার দিবে ক্যাসিমিরো প্লেসটা, এটা অ্যাকচুয়ালি এটা এটা বলা যায় গ্যাম্বল, যে ক্লিক করলে করলো, না করলে নাই, ক্লিক করলে আবার ম্যাচ করে দেখা যাবে আমরাই গালি দিতেছি এরকম অবস্থা। আর ইয়াং প্লেয়ার আসলে ওই মোটামুটি একই, যে ইয়াং প্লেয়ার আসলে কারা আসতেছে এখন সময় দিচ্ছে না, এটাও অ্যাকচুয়ালি তেমন আমার মনে হয় না এটা কারেক্ট। কারণ দুইটাই, যে আমরা দেখতেছি যে সে ভিনিসিয়াসকে টাইম দিতেছে, এখন আমার কি লেফট উইং এ ক্যাসিয়ার কেউ আছে, থাকলে তো সে অলরেডি স্কোয়াডে ডাক পেত। হ্যাঁ, সো সেও এরকম কোন প্লেয়ার স্কোয়াডে ডাক পাচ্ছে না, একমাত্র নতুন হুগো দুরো আসছে, সেও স্ট্রাইকার, তো এরকম আর কি। আমাদের অ্যাকচুয়ালি ক্যাসিয়াতে নাই, যেটা উলসি যেটা সন্দেহ করছিল ওইটাই অ্যাকচুয়ালি। তো নতুন যে এই যে নিকোল রদ্রিগেজকে ডাকছে, চুজকে জাস্ট বাধ্য হয়ে খেলাতে হয়েছে, তারপরে মিগেলকে খেলাতে পারতেছে না কারণ মার্সেলোকে সেল করা যায় নাই, তো মার্সেলোকে রাখতে হয়েছে বেনিফিট অফ ডাউট দিয়ে। তো এইসব কারণে আসলে মনে হচ্ছে এখন যদি ইয়াং প্লেয়ারকে একদমই খেলাতে না পারতো, তাহলে আমার এই চুজ তো টাইমই পাইতে, আচ্ছা চুজ বাদ দিলাম, এই যে আরিবাস টাইম পাইতো না, মার্ভিন পার্ক টাইম পেত না, পার্ক তো ফার্স্ট ম্যাচেই নাম ছিল, তো ওইটাও নামতো না আসলে, তো ওই রকম
আমার
একটু সন্দেহ আছে যে ট্রেনিং এর ব্যাপারটা, কারণ সেম ট্রেনিং তো আসলে এত বছর করছে। এখন আমি বলবো কিছুটা লাক, কিছুটা লাকের ব্যাপার স্যাপার তো থাকে।
আমার মনে হয় ট্রেনিং ট্রেনিং এর ইয়ে না, ট্রেনিং এর মেথড না, যেমন ট্রেনিং এর আগে কিন্তু প্লেয়ারদের একটা ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে দিয়ে যাইতে হয়। মানে জিদান প্লেয়ারদেরকে হাতে পায় হচ্ছে যখন ডুপন্ট প্লেয়ারদেরকে ছাড়ে ফিজিক্যালি প্রিপেয়ার করে। রিয়াল মাদ্রিদের আমার মনে হয় যে ফিজিক্যাল প্রিপারেশনের কোন একটা জায়গা অবশ্যই সমস্যা আছে, কারণ জিদানের ট্রেনিং মেথড বা প্র্যাকটিসের মেথড যা ওইটা 2016 সালেরটাই আছে।
16 সাল ছিল রাইট।
আমি এটা বলতাম, এখন এই যেমন আমাদের তখন যে ছিল তো মানে খুব নাম করা ছিল পিন্টাস, পিন্টাস এখন নাই। তো ওই আমার ধারণা পিন্টাসের ইফেক্টটা পড়ছে যে সে কিন্তু মানে মোটামুটি সাইলেন্টলি সে চলে গেছে, তার কাজ শেষ, সে চলে গেছে, কোনো ঝামেলা হয়নি, কিন্তু ওইটার ইফেক্টটা আসলে সম্ভবত পড়ছে। আর হলো রোনালদোর মতো ওয়ার্কহর্স তো নাই যে নিজেই নিজের রিকভারিটা করতে খুবই আগ্রহী, এরকম টাইপের প্লেয়ার তো আর নাই। আর থাকলেও
they get injured and get on a yacht and start eating burgers.
আচ্ছা, এই হুমায়ুন কবির ভাই ও রনি ভাইয়ের সাথে একমত যে আসলে এই জিদানের হচ্ছে লীগ জিতার একটা তাড়া আছে, আর ব্লাঙ্কোর মতো ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার আসলে এখন গ্যাম্বল করার সুযোগ নেই।
এটা এই যে জিদান দুই ম্যাচ হারার পরে কিন্তু সবার থেকে তমক খাইছে, তো আমি সেখানে ব্লাঙ্কোকে কেন খেলাই।
আচ্ছা, এই উলসি প্রাঙ্গন ভাই রুমি ভাই তিনজনের জন্যই একটা কোশ্চেন এবার করবো, সেটা হচ্ছে যে আচ্ছা আগে এই কোশ্চেনটা একটু কমেন্ট থেকে নিই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যদি আমি কোশ্চেন নিই আসিফের কোশ্চেন, সেটা হচ্ছে যে থটস অ্যাবাউট মার্কা রিপোর্ট কমপ্লিট ওয়ার্কস অর কমপ্লিট হোক। মানে আমি একটু ধর এই কোশ্চেনটার ব্যাপারে আইডিয়া দিই, সেটা হচ্ছে মার্কাটা রিপোর্ট করেছি সেটা হচ্ছে হ্যালান্ড অ্যান্ড এমবাপ্পে দুজনের জন্যই মাদ্রিদ সম্ভবত অ্যাপ্রোচ করবে। সেম কোশ্চেনটা অ্যাকচুয়ালি আশরাফ মাহমুদ ভাই অলরেডি করে ফেলেছেন যে আমরা সাপোর্টাররা ক্লাব খুব করে চাই মাদ্রিদ নেক্সট সিজনে হ্যালান্ড এন্ড এমবাপ্পে আসুক, বাট এইটা কি মাদ্রিদের কারেন্ট ইকোনমিক এন্ড ওভারঅল সিচুয়েশনে পসিবল? খুশি তোমাকে দিয়ে শুরু করি।
আচ্ছা, আমাদের কারেন্ট ইকোনমিক সিচুয়েশনে প্লেয়ার কিনাটা প্রবলেম না, যদি যে যে 201 মিলিয়ন না কত মিলিয়নের যেটা যেটা ডেট আছে মানে যেটা পে করতে হবে শর্ট টার্ম, আর যেটা লং টার্ম ওটা হচ্ছে স্টেডিয়ামের রেভিনিউ দেওয়া হবে। তো প্লেয়ার কিনাটা খুব একটা ইস্যু না, কিন্তু প্লেয়ারের ওয়েজটা ইস্যু। যেমন আমরা কিন্তু গ্যারেথ বেলের ওয়েজ দিতে গিয়ে লাইক অনেক টাকা নষ্ট হয়েছে লিটারালি, স্পেশালি ডিউরিং দ্য প্যান্ডেমিক। হ্যাঁ, তো এরকম কিছু এক্সট্রা আজাইরা খরচ আছে, তো ওগুলো তুমি যদি বাদ দিতে পারো তাহলে হচ্ছে একটা প্লেয়ারের ওয়েজ ভালোভাবে অ্যাফোর্ড করা পসিবল আমি সেটা মনে করি। তো দুইটা প্লেয়ারকে একসাথে না নেওয়ার একটা কারণ হচ্ছে ওয়েজ স্ট্রাকচার, আরেকটা কারণ হচ্ছে যে লাইক you know you can't have Messi and Ronaldo in the same team, you couldn't have Messi and Neymar in the same team for many years. So Mbappe and Haaland ke ekshathe ek team e like it's very complicated, it's a complicated scenario. So amar mone hoy je jodi amra kinteo pari like if Perez is back with becoming his old Perez, like at least Bale ke kinar shomoy je Perez chilo sei Perez keo jodi amra pai তাইলে হয়তো বা একজন কে পাবো, হয় এমবাপে কে পাবো অথবা হল্যান্ড কে পাবো, লাইক মোস্ট প্রবলি হল্যান্ড কে পাবো। এন্ড দেন হল্যান্ড কে পাইলে লাইক দ্যাট উইল বি ভেরি গুড এন্ড হিজ ওয়েজ স্ট্রাকচার উইল বি লেস কমপ্লিকেটেড দেন এমবাপে, বিকজ এমবাপে ইজ গোয়িং টু ডিমান্ড আ স্যালারি লাইক বেটার দেন মেসি প্রবাবলি, হি হ্যাজ দ্যাট প্রবলেম। এই প্রবলেমের কারণে কিন্তু আমরা এমবাপেকে আগে কিনতে পারিনি, লাইক হি ডিমান্ডেড স্যালারি মোর দ্যান রোনালদো অর সামথিং লাইক দ্যাট। তো এন্ড ওর মধ্যে একটা নাকুচা ভাব আছে, I like that guy, I like his style of play, but he has that nakucha bhab, like prima donna attitude, and then he has a dramatic attitude like Messi, like ki boltam. To ei sob karon gulo Mbappe deal ta onek complicated, also Mbappe er family jodio Real Madrid er proti interested, ekhane hocche Khelaifi ekta factor, Khelaifi er sathe amader relation bhalo, tai kintu amra to like PSG theke koyta player khelchi actually ekta na. তো আসলে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় পুরো ডিলটা, তো আমার মনে হয় উই মাইট পিএসজি থেকে প্লেয়ার বের করা খুবই কষ্ট, পিএসজি থেকে লাইক যেগুলো সেট প্লেয়ার সেগুলো বের করা খুবই টাফ, লাইক
উলসির কাছে প্রশ্ন চলে আসছে অলরেডি,
কাকা রোনালদো এক টিমে আসছিল, এমবাপে হল্যান্ড কেন হবে না, ওকে কাকা রোনালদো উই বট কাকা ফ্রম এসি মিলান and we bought Ronaldo from Man United, ebong Ronaldo deal ta if I remember correctly seta hocche ei Calderon started that, হ্যাঁ ক্যালডারনের টাইম থেকে এটা নিয়ে অনেক ড্রামা, লাইক বেলার্স বেলার ট্রান্সফারটা কিন্তু মরিনহোর টাইম থেকে স্টার্ট হয়েছে, লাইক ইট ওয়েন্ট ফর অলমোস্ট টু ইয়ার্স, রোনালদোরটাও অনেকটা এরকম। সো রোনালদো হচ্ছে লাইক রোনালদোর ডিলটা হওয়া পসিবল ছিল, রোনালদো নিজে আসতে চাইছে, লাইক অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, অ্যান্ড লাইক ম্যান ইউনাইটেড ওয়াজ নট খেলাইফি, খেলাইফি ইজ লাইক আ গ্যাংস্টার, গ্যাংস্টার না, হি ইজ লাইক আ ডন। তো ওকে বিট করে এমবাপেকে আনাটা, লাইক এমবাপে ডিলটা আমার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয়। তো ওই হিসাবে কাকা বা রোনালদোর ডিলগুলো এতটা কমপ্লিকেটেড ছিল না ওই টাইমে, ক্লাবের ফিনান্সিয়াল সিচুয়েশন বা ওয়েজ স্ট্রাকচার, অলসো প্যান্ডেমিক এফেক্ট, স্টেডিয়াম, মানে এই এতগুলো ফ্যাক্টর একসাথে ছিল না, এতগুলো ফ্যাক্টর
একসাথে,
ইয়া মানে মানি ইনফ্লেশন, এখন একজন মানে আড়াইশো লেস দ্যান 500 মিলিয়ন ইউ নিড ফর টু প্লেয়ার্স, দুইজনই 250 দাবি করে, মানে এমবাপেকে নাকি ফ্রিতে আনা যাবে, লাইক এই স্বপ্ন দেখা বন্ধ করো। হ্যাঁ এমবাপের মানে কন্ট্রাক্ট রিনিউ করবে না, বাথরুমে গিয়ে বসে থাকবে আর আমরা ফ্রিতে নিয়ে আসছো, লাইক এত ইজি না ভাই। তো মানে সিচুয়েশনটা মানে ও যদি চায়ও যে আমি কন্ট্রাক্ট রিনিউ না করে বসে থাকবো এক বছর, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। আর হল্যান্ডের বিষয়টা হচ্ছে ডর্টমুন্ডের সাথে আমাদের রিলেশন ভালো, উই ক্যান গেট হিম প্রবাবলি লেস দ্যান 250 মিলিয়ন, ওটা ওটা রিয়েলিস্টিক আমার কাছে মনে হয়, কিন্তু এমবাপের ডিলটা অনেক বেশি ডিফিকাল্ট। সো ইয়া
প্রাণ ভাই, সেম কোশ্চেনটা নিয়ে আপনার কাছে,
আমার কাছে মনে হয় দুইটা ইম্পসিবল। আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে, মানে 2021 সামার তো কি আর 4 মাস পর, আর 4 মাস পর তো আমি এই ক্লাবের ইকোনমি ওইভাবে চেঞ্জ হইতে দেখি না যে মানে ইভেন ডর্টমুন্ডকে বা এমবাপেকে কেনার জন্য ক্লাবের কাছে অ্যাপ্রোচ করবে, ওই মানে ওই অবস্থা আমি রিয়াল মাদ্রিদকে দেখি না, আনলেস লাইক উই উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, উই চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তো এখান থেকে পাওয়া যায়, সো এরপর লালিগা জিতলে হচ্ছে অনেক বড় একটা, আনলেস উই উইন্স like both La Liga and Champions League jekhan theke amader completely unexpectedly almost 250 million euro moto hate ashbe er por hocche amra kichu Saudi Arab er sathe Saudi Arab er ekta company er sathe deal korche Real Madrid recently ar arekta hocche jeta bolchilam je Brazil e ki bikri kore jersey bikri na kore Brazil e Central America আর সাউথ আমেরিকা একটা ওই কলিং কার্ড কোম্পানির সাথে রিয়াল মাদ্রিদ একটা ডিল করছে যে ওই যে লম্বা সময় বিদেশের আত্মীয় স্বজনের সাথে কথাটা বলা যাবে, তো ভিনিসিয়াসের আত্মীয় স্বজন মনে হয় ওই কার্ড দিয়ে কথাটা ফোন টোন দিয়ে ওর সাথে কথাটা বলে এরকম ব্যাপারটা। তো ব্রাজিল হচ্ছে রিয়াল মাদ্রিদ এখন ওই কলিং কার্ড বিক্রি করে। সো ওভারঅল আমার মনে হয় রিয়াল মাদ্রিদের এখন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, ফ্লোরেন্তিনো পেরেস চাচ্ছে যে এখন যদি আমরা আবার হেভিলি বড় বড় সাইনিং এর উপর ইনভেস্ট করি, তাহলে একে তো ও গত 4-5 বছর লাগে হচ্ছে এই কচি কাচার আসর সাজায় যা যা করছে ওইটা দ্যাট গোস কমপ্লিটলি আউট অফ দ্য উইন্ডো, কারণ হ্যাঁ মানে হাইপোথেটিক্যালিও যদি চিন্তা করি এমবাপে আর হ্যালান্ড আসলে ইউ উইল নেভার প্লে, রড্রিগো আর ভিনিসিয়াস উইল নেভার সি দ্য লাইট অফ আ সিঙ্গেল মিনিট অফ ফুটবল, মানে দেখবেই না এখনো
বিকজ অফ আওয়ার মেডিকেল টিম।
যদি রড্রিগো আর ভিনিসিয়াস ফিট থাকে আর কি, দেখা যাবে যে ওরাও আনফিট হবে, হ্যাঁ সো দেখা যাবে যে সো ওদের ওই রিয়াল মাদ্রিদের ইউথ প্রজেক্টটা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সো রিয়াল এখন ফ্লোরেন্তিনো পেরেজ যেটা চেষ্টা করতেছে যে ক্লাবের ফাইন্যান্সিয়াল অবস্থা যতটা সম্ভব শক্ত করা, শক্ত করে এরপর হয়তো আরো আমি মনে হয় যে এক দেড় বছর পর টার্গেট করা এই ধরনের প্লেয়ারদের। আর হ্যাঁ এমবাপে হল্যান্ডের মতো প্লেয়ারদের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা এটা আসলে সবসময় থাকবে, কারণ এবং দিস ইজ হোয়াট উই শুড ডু, কারণ আমাদের ওই ব্রাজিলের ইয়াংস্টার, উরুগুয়ের ইয়াংস্টার, নরওয়ের ইয়াংস্টার যেখান থেকে হোক না গেল ওগুলার থেকে রিয়াল মাদ্রিদের এরকম প্রুভেন প্লেয়ার্স এর দিকে মনোযোগ সবসময় বেশি থাকবে, এবং এই ক্যালিবারের যে প্লেয়ারটা যে কোনো মুহূর্তে পৃথিবীতে থাকবে তার সাথে রিয়াল মাদ্রিদের একটা ট্রান্সফার গুজব থাকবেই, এটা ইটস ভেরি অবভিয়াস, এবং কারণ রিয়াল মাদ্রিদের প্রোফাইলের সাথে যায়, ওদের মার্কেটেবিলিটি বলি, ওদের পারফরমেন্স বলি, অ্যাটিটিউড বলি। যেমন একটা জিনিস খুব বলা হচ্ছে যে এমবাপে আর হালান্ড হচ্ছে মেসি রোনাল্ডো, নো এমবাপে হালান্ড হচ্ছে রোনাল্ডো অ্যান্ড রোনাল্ডো, ওদের দুজনের একজনের অ্যাটিটিউড হচ্ছে মেসির মতো না, ওরা দুজনই ফ্ল্যাম্বয়েন্ট, ওরা হচ্ছে টিমের মেইন ম্যান, মানে নিজের রেসপন্সিবিলিটি নিবে ওইরকম। সো হ্যাঁ স্কিল ওদের দুজনের প্লেইং স্টাইলও মেসির মতন, মেসির প্লেইং স্টাইলও আলাদা, তো ওদের মানে ওদের অফ দ্য বল মুভমেন্ট, ফ্লেয়ার মাঠে, এগুলো সব হচ্ছে রোনাল্ডোর মতো, দে আর টু নিউ রোনাল্ডোস, নট ওয়ান রোনাল্ডো ওয়ান মেসি। সো এই সবকিছু মিলে হ্যাঁ তো নতুন রোনাল্ডো যেই হবে তার প্রতি তো রিয়াল মাদ্রিদের একটা আগ্রহ থাকবেই, তবে আমার মনে হয় না এটা মানে 2022 এর আগে ইভেন হালান্ডও পসিবল, এবং উলসি যেটা বললো এমবাপের ব্যাপারে, এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই সব মানে প্রত্যেকটা একেবারে ভ্যালিড পয়েন্ট। এমবাপের ডিলটা আসলে খুবই কমপ্লিকেটেড, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা মিস করি, লালিগার অবস্থা কিন্তু খুব খারাপ। লালিগা থেকে যদি মেসি চলে যায়, লালিগা থেকে যদি রামোস চলে যায়, লালিগা ইজ গোয়িং টু বি প্রবাবলি অ্যাট নাম্বার 5 অফ দ্য টপ 5 লিগস, কারণ এই লিগের রেফারিং হচ্ছে ইউরোপে সবচেয়ে বাজে। এই লিগের ভারের একটা ভার চেক করতে প্রায় 8-9 মিনিটের মতো সময় লেগে যায় লা লিগা অনেক সময়, ভারে একটা গোল চেক করতে বা অফসাইড চেক করতে। আবার অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার অফসাইড ওটা 2 সেকেন্ডে চেক করে গোল দিয়ে দেয়। সো রেফারিং সবচেয়ে বাজে, ভার সবচেয়ে বাজে, লা লিগার এই প্রোডাকশন কোয়ালিটি, মার্কেটিং, এভরিথিং ইজ মাচ মাচ এট এ বিলো লেভেল দেন প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, ইভেন সিরিয়া। রোনাল্ডো যাওয়ার পর তো সিরিয়াতেও একটা মার্কেটেবিলিটির একটা সার্জ আসছে। সো এই সবকিছু মিলে লালিগার অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হবে, যেটা মানে প্রেডিক্ট করতে পারছি বা ফোরকাস্ট করতে পারছি। এছাড়া হচ্ছে যেমন একটা ট্যাক্স নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম সেদিন, আমি আমাদের চ্যাট থ্রেডেও শেয়ার করেছিলাম জিনিসটা, যে স্পেনের যেই ট্যাক্স, ওই ট্যাক্সের কারণে আসলে ক্লাবগুলো ভালো ভালো প্লেয়ার এনে তাদেরকে যে রাখবে তাদের ওয়েজ দিয়ে, ট্রান্সফার ফি দিয়ে, ওইটা ক্লাবগুলো হিমশিম খাচ্ছে। সো এরকম হলে কিন্তু এমবাপ্পে একসময় দেখবে যে না, আমি লালিগায় মুভ করলে আমার যা অবস্থা প্লেয়ার হিসেবে, আমার ক্যারিয়ারের ট্র্যাজেক্টরি, পিএসজিতে থাকলে তো আমার ওই ট্র্যাজেক্টরির খুব মানে 19-20 খুব একটা বেশি হচ্ছে না, তো ওয়াই নট, আমি এখানে মানে নিজের দেশে আসি, দেশের মেইন ক্লাব, মেইন প্লেয়ার সবকিছু মিলে, ওয়াই নট, ওয়াই উড আই ডু দ্যাট। সো এটা এই সবকিছু মিলে আমার মনে হয় যে এমবাপের ডিলটা খুবই কমপ্লিকেটেড। হালান্ডের একটা হয়তো বাই আউট ক্লজ আছে, ওইটা রিয়াল মাদ্রিদ এই কোনো কিছু জিতে বা নতুন স্পন্সরশিপ ট্রান্সফারশিপ নিয়ে যদি 1-2 বছরের মধ্যে এক্সারসাইজ করতে পারে, ওইটা আমার মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হবে এবং রিয়েলিস্টিক হবে অ্যাকচুয়ালি।
রবি ভাই, এই কোশ্চেনটা আপনার কাছে, প্লাস আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে প্রাঙ্গন ভাই অলরেডি তুলে ফেললো, সেটা হচ্ছে যে রামোস আর মেসি যদি লা লিগা লিভ করে তাহলে লা লিগার একটা মানে বেশ বাজে ধরনের পরিণতি আমরা দেখতে যাচ্ছি। বাট রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে রামোস ইস্যুটা একটু সাইলেন্ট হয়ে গিয়েছে, বাট স্টিল দেয়ার ইজ এ হুইসপার ইন দ্য এয়ার দ্যাট রামোস একটা রিনিউয়াল পেতে যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে হ্যালান্ড এমবাপ্পে ট্রান্সফার থেকে আদৌ পসিবল, কোশ্চেন নাম্বার 1? আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে রামোসের একটা বলা যায় যে কন্ট্রাক্ট, নিউ কন্ট্রাক্ট কি অ্যাজ এ সারপ্রাইজ ফর আস আসতে যাচ্ছে?
আচ্ছা, প্রথম কোশ্চেনটা একটু বলবা আমার, এখানে ইন্টারনেট
প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে মানে এমবাপ্পে ওর সবার জন্য যে কোশ্চেনটা ছিল আর কি, এমবাপ্পে হালান্ড যে টপিকটা সেটা।
আচ্ছা, প্রথম একটা হলো এমবাপ্পে হালান্ড দুটো একসাথে আসবে কিনা, আরেকটা কি?
আরেকটা হচ্ছে যে আমরা রামোসের ব্যাপারে একটা রিউমার শুনতে পাচ্ছি যে একটা কন্ট্রাক্ট কিনে আমরা পেতে যাচ্ছি। সো আপনি কি মনে করেন যে এই বিষয়টা ট্রু হতে পারে, আমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে পারে?
আমার মনে হয়
সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কোশ্চেনটা পরে আসি। আজকের ম্যাচ নিয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের আজকের পডকাস্টে এত হতাশা দিয়ে শুরু হয়েছে আমাদের স্কোয়াড প্লাস আমাদের ইকোনমিক সিচুয়েশন দিয়ে, আজকের ম্যাচটা নিয়ে আমাদের কথা হচ্ছে না। তো আজকে আমাদের যে প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ, ওরা মানে রিসেন্টলি খুব একটা ভালো ফর্মে নাই, মানে লাস্ট আই গেস 5টা লা লিগা ম্যাচে হচ্ছে ওদের 4টাতেই লস, 1টাতেই ড্র। তো এইরকম একটা সিচুয়েশনে প্রাঙ্গন ভাই বলেছিলেন যে ক্যাম্পেইন করার জন্য বোধহয় আজকেই মানে বলা যায় ওদের একটা সবচেয়ে বড় চান্স,
এবং এই কারণে মানে ভায়াডোলিদের থেকে ভয়ঙ্কর প্রতিপক্ষ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য হইতেই পারে না, যেহেতু ওরা খুব খারাপ ফর্মে আছে, ওরা বাজে টিম, রিয়াল মাদ্রিদের জন্য ওরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর।
তো স্টিল এর পরও যদি আমি আপনাকে বলি যে ভায়াডোলিদ স্পেসিফিক্যালি যদি বলে যে কোন জিনিসটাকে নিয়ে আপনার বেশি টেনশন,
একটা কথা বলতে হয় যেমন ভায়াডোলিদের, সত্যি কথা বলতে ওদের টিম নিয়ে আমি খুব বেশি মানে ওদের খেলা ফলো করি না বা রেজাল্ট দেখছি কিনা, আমি জাস্ট হচ্ছে আজকের ম্যাচের আগে ওদের লাস্ট কয়েক ম্যাচের অবস্থা দেখছি। এখানে একটা প্লেয়ারের কথা বলতে চাই, সেটা একটা না অ্যাকচুয়ালি দুইটা প্লেয়ারের কথা, একজন হচ্ছে রকে মেসা আর একজন হচ্ছে সের্গি গুয়ার্ডিওলা। সের্গি গুয়ার্ডিওলা লালিগার এর আগে মানে এই ওরা হচ্ছে মানে লালিগার কি বলবো লোকি লেজেন্ড আর কি, ওরা লালিগায় বেশ কয়েকটা টিমে ঘুরে ফিরে খেলে, এর মধ্যে রকে মেসা তো মানে লালিগার মনে হয় অনেকগুলা ক্লাবে অনেক বছর ধরে খেলতেছে, সো হি ইজ ওয়ান অফ দোজ গাইজ যাদের আমাদের একটু চোখ রাখতে হবে। যদিও সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে, কিন্তু মানে কর্নার থেকে বা যে কোনো জায়গা থেকে দেখা যায় যে এই ধরনের লালিগা ভেটেরানরা সবসময় রিয়াল মাদ্রিদের সাথে একটা এক্সট্রা এনার্জি নিয়ে নামে। আরেকজন আছে ফ্যাবিয়ান ওরেয়ানা, ফ্যাবিয়ান ওরেয়ানা আগে ভ্যালেন্সিয়ায় খেলতো, ভ্যালেন্সিয়ার এই প্লেয়ারটা এখন ভায়াডোলিডে আছে, হ্যাঁ সেলটাতেও খেলছে, সেলটাতেও খেলছে, সো ওর প্রতিও একটু মনে হয় নজর থাকবে। আর আরেকটা হচ্ছে ওদের গোলকিপার হচ্ছে লামাসিয়া প্রোডাক্ট, সো ওদের গোলকিপার হচ্ছে একটা এক্সট্রা মোটিভেশন নিয়ে রিয়াল মাদ্রিদের এগেনস্টে নামবে। সো ওদের অ্যাকচুয়ালি যেমন এটা রিয়াল মাদ্রিদ এখন খারাপ ফর্মে যাচ্ছে দেখে বা এই কারণে না, যে কারণে এই ক্যালিবারের দলগুলো সবসময় মনে হয় যে রিয়াল মাদ্রিদের সাথে খেলার সময় একটা এক্সট্রা মোটিভেশন নিয়ে নামে, যে ওদের আজকের এই এক পয়েন্ট ওদের অন্য জায়গার হয়তো দশ পয়েন্টের সমান, সো এক পয়েন্ট বা তিন পয়েন্ট যেটা ওরা নেওয়ার চেষ্টা করবে। সো সব মিলে আমার মনে হয় যে মোটেও মানে কোনোভাবেই কোন ইজি ম্যাচ হওয়ার এটা সুযোগ নেই টেকনিক্যালি, কিন্তু মানে আমরা যদি জিদানের 2016-17 সিজনের যাই ফেরত যাই, ওই সিজনে যদি ভায়াডোলিডের সাথে খেলা হইতো তাহলে জিদান এখন এখানে খেলাইতো বি টিম, ওই কোভাচিচ, হামেস রড্রিগেজ, মোরাটা ওরা নামতো আর মিনিমাম পাঁচটা গোল দিত, মানে পাঁচটার নিচে গোলই দিত না। সো ওই দিন তো আসলে আর নাই, এগুলো জাস্ট উইশফুল থিংকিং, বাট হ্যাঁ আমাদের জন্য আজকে মানে আমাদের চ্যালেঞ্জ করার জন্য ওদের যথেষ্ট মাল মশলা আছে টিমে।
আচ্ছা যাই হোক, একটা মানে যেহেতু আমাদের কাস্টিয়া প্রোডাক্টের কথা বললেন, অলরেডি হচ্ছে আমাদের দুই কাস্টিয়ার প্রোডাক্ট মিলে আমাদের একটা অ্যাডভান্টেজ এনে দিছে এগেইনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে এরমোসো হচ্ছে নিজে ওন গোল দিয়ে একটা বেনিফিট ছিল, প্লাস হচ্ছে ফ্রুটোস ও হচ্ছে অ্যাটলেটিকো জালে সেকেন্ড গোলটা দিয়েছিল। সো আজকে অ্যাটলেটিকো যদি একটা ম্যাচ হারলো, আই গেস আমাদের আজকে ম্যাচটা জিতে একটু হলেও পয়েন্ট গ্যাপটা কমানোর দরকার। তো রুমি ভাই, বেনজেমা আজকে নাই হোক, মানে হয়তো বা আটালান্টা ম্যাচও থাকছে না, আপনি কি মানে আটালান্টা ম্যাচ, আজকের ম্যাচ নিয়ে আপনার কথা নাই বা বললাম, আটালান্টা ম্যাচে মাদ্রিদের আসলে সম্ভাবনা কতটুকু উইদাউট বেনজেমা, একটা শর্ট করে বলেন ভাই আমরা ম্যাচে যাব।
হ্যাঁ 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 শিওর, আটালান্টা ম্যাচে মাদ্রিদের সম্ভাবনা খুবই খারাপ, ওইখানে যদি কোনোভাবে ড্র নিয়ে ফেরত আসতে পারে এটাই বোনাস, অথবা ম্যাক্সিমাম এক গোলের ব্যবধানে হারলেও খারাপ না, খুবই খুবই খারাপ অবস্থা। কারণ যেহেতু আমার জিদানের হাতে অপশন নাই, সো তার একই প্লেয়ার খেলাতে হচ্ছে, তার ট্যাকটিক চেঞ্জ করতে পারতেছে না, ওইদিকে স্কোর ফিটনেস এর কোনো ঠিক নাই, তো জিদান তার ওই 4-4-2 ফরমেশনও খেলাতে পারবে না, তো অ্যাকচুয়ালি খুবই খুবই খারাপ অবস্থা।
মিনওয়াইল আমাদেরকে আরেকটু কষ্ট দেওয়ার জন্য হালান্ড আরেকটা গোল করেছে, একজন কমেন্টে কনফার্ম করলো। আচ্ছা আরেকটা কোশ্চেন, আমি একটা কোশ্চেন মিস করে গিয়েছি, কমেন্ট মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আসিফ একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে হালান্ডের এজেন্টের নাম হচ্ছে মিনো রায়োলা। ওয়েল রায়োলার ব্যাপার, রায়োলার যে সুখ্যাতি আছে এবং পেরেজের সাথে তার যে সম্পর্ক, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি নিজে অনেকবারই বলেছিলাম যে এটাই হচ্ছে হালান্ড টপ ট্রান্সফারে আমার সবচেয়ে বড় ভয়ের জায়গা। বাট আমি রিসেন্টলি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে হালান্ড অ্যাকচুয়ালি ওর এজেন্টের চেয়ে বেশি শুনে ওর বাবার কথা, যে নিজেও হচ্ছে শেফিল্ড ইউনাইটেড এন্ড হচ্ছে ম্যান সিটি প্লেয়ার ছিল। সো যদি ওর বাবা অ্যাকচুয়ালি বুদ্ধিমান লোক হয়ে থাকে, আই গেস আই হোপ সে হালান্ডকে বলবে যে যদি মাদ্রিদ তোমার জন্য অ্যাপ্রোচ করে দেন গো ফর মাদ্রিদ। বাট আরেকটা বিষয় সত্য যে যেহেতু ম্যান সিটিতে সে খেলেছে এবং ম্যান সিটি এই মুহূর্তে ফিনান্সিয়ালি প্লাস মানে স্কোয়াডের দিক থেকেও খুবই ভালো একটা পজিশনে আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি দে আর কিপিং দেয়ার আইজ অন UCL এবং আগুয়েরো আগামী সিজনে সম্ভবত লিভ করতে যাচ্ছে, কারণ ম্যান সিটি তার কন্ট্রাক্টটা রিনিউ করছে না। ইন দ্যাট কেস যদি ম্যান সিটি একটা অ্যাপ্রোচ করে হালান্ডের জন্য, এটা একটা বড় ধরনের থ্রেট করতে যাচ্ছে আমাদের জন্য। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন ফিউচার ডেজ, উই হোপ ফর দ্য বেস্ট, বাট কারেন্ট মার্কেট সিচুয়েশন আসলেই বিষয়টা খুব টাফ। তো এনিওয়ে আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ দিকে চলে এসেছি, একটা কোশ্চেন সেটা প্রাঙ্গন ভাই আগে থেকে হচ্ছে পাস করে রেখেছেন, সেটা হচ্ছে প্রেডিকশন। তো এই কোশ্চেনটা যদি হচ্ছে রুমি ভাই এবং উলসির কাছে আসি, রুমি ভাই হ্যাঁ হ্যাঁ বললাম যে প্রেডিকশন কোশ্চেনটা তো প্রাঙ্গন ভাই অলরেডি পাস করে রেখেছে, এটা হচ্ছে অ্যাডভান্স পাস।
হ্যাঁ
হ্যাঁ রুমি ভাই, প্রেডিকশন, রাইট রাইট প্রেডিকশন,
2-0 মাদ্রিদ,
2-0 ভয়াদরিদর মাদ্রিদ, মানে 2-0 কাদের জন্য? প্রাঙ্গন ভাই তো বললো যে ভায়াদলিদ খুবই মানে মোটিভেটেড অবস্থায় খেলবে আজকে, সো 2-0 কি আমরা হারতে যাচ্ছি না জিততে যাচ্ছি? আই গেস রবি ভাই কোন সমস্যা হচ্ছে? উলসি সেম কোশ্চেন তোমার কাছে।
ইয়া ভায়াদলিদ উইল প্লে লাইক 2016-17 মাদ্রিদ বি টিম এগেইনস্ট দিস মাদ্রিদ, সো বাট স্টিল আই হোপ ফর 2-1 উইন ফর আস।
আজকে যে স্কোয়াডের অবস্থা, আমি 1-0 তে জিততে পারলে খুশি। দেখা যাক, মানে কারণ আজকের স্কোয়াডে এমন আমার মনে হয় না যে একাধিক গোল করার মতো অবস্থা আমাদের আছে, তো দেখা যাক কি হয়। যেহেতু লাস্ট ম্যাচে অবশ্য বলা যায় যে ভ্যালেন্সিয়ার সাথে দুই গোলে আমরা জিতেছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, অনেকদিন পর সবার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, এবং বলা যায় যে মাদ্রিদের কারেন্ট স্কোয়াড, কারেন্ট সিচুয়েশন সবকিছু নিয়ে একটা খুব থরো ডিসকাশন হলো আজকে। এন্ড দেন ইটস টাইম ফর ওয়াচিং দ্য ম্যাচ। সো অনেক অনেক ধন্যবাদ মেহেদী হাসান প্রাঙ্গন ভাই, রুমি মিহাজ ভাই এবং কুলসিকে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে এই কমেন্টে যুক্ত ছিলেন এবং এই লাইভে আমাদের সাথে ছিলেন। তো এনিওয়ে, বেস্ট অফ লাক ফর মাদ্রিদ। আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ, টেক কেয়ার গাইস, বাই
বাই।